أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
نماز كسوف সূর্য গ্রহণের নামাজে দুরাকাত নামাজ পড়ার পর রাসূলুল্লাহর সুন্নত এবং রীতি অনুসারে একটা খুতবাও প্রদান করা হয়। সে অনুসারে গ্রহণের সাথে সম্পর্কযুক্ত কিছু হাদিস উপস্থাপন করব, যার আলোকে মোহাম্মদ ইসলামের রীতি এবং তিনি যে নসিহত করেছেন তা আমাদের সামনে আসবে। এ যুগে চন্দ্র সূর্য গ্রহণের মুসিমদের সাথে সম্পর্ক রয়েছে, তাই তারও কিছু উদ্ধৃতি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটি হাদিসে রয়েছে, একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এটি বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, সূর্যগ্রহণ হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর টেনে তড়ি ঘড়ি মসজিদে প্রবেশ করেন, আমরাও মসজিদে চলে যাই, তিনি দুরাকাত নামাজ পড়ান, ততক্ষণ নামাজ পড়ান যতক্ষণ সূর্য পরিষ্কার না হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে সূর্য এবং চন্দ্র সূর্য চন্দ্রে গ্রহণ কারো জীবন মৃত্যুর কারণে গ্রহণ লাগে না, বরং এই উভয়টি আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্গত। তিনি বান্দাদের নিদর্শন দেখিয়ে থাকেন, এই নিদর্শন যখন দেখো ভয়ভীতির সাথে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করো। আরেকটি হাদিসে রয়েছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্য গ্রহণ লাগে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উৎকণ্ঠিত হয়ে দণ্ডায়মান হন, তার আশঙ্কা হয় যে কোথাও এটি সেই অন্তিম মুহূর্ত নয় তো। তিনি মসজিদে আসেন, এত দীর্ঘ কিয়াম রুকু এবং সেজদার সজ্জিত করে নামাজ পড়েন যে এমনটি নামাজে কখনো তাকে করতে দেখিনি পূর্বে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এটি সেই নিদর্শন, এগুলো সেই নিদর্শন যা আল্লাহ তাআলা প্রেরণ করেন, যা কারো জীবন মৃত্যুর কারণে প্রকাশ পায় না, বরং তিনি এর মাধ্যমে বান্দাদেরকে সতর্ক করেন, সাবধান করেন, যখন এমন কিছু দেখো আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং খুব তাড়াতাড়ি দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করো। এক তুলনামূলক একটা দীর্ঘ হাদিস আছে, হযরত আয়েশার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্য গ্রহণ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ান, তিনি নামাজে কিয়াম করেন, দাঁড়ান, অনেক তার কিয়াম ছিল অনেক দীর্ঘ, এরপর রুকু করেন, রুকু ছিল অনেক দীর্ঘ, এরপর দাঁড়ান, কিয়াম করেন, দীর্ঘ কিয়াম হয় তার এই দ্বিতীয়বার কিয়াম, প্রথমবার কিয়াম থেকে সংক্ষিপ্ত ছিল, এরপর রুকু করেন, দীর্ঘক্ষণ রুকুতে ছিলেন কিন্তু এই রুকু পূর্বের রুকুর চেয়ে ছিল সংক্ষিপ্ত, এরপর সেজদা করেন, দীর্ঘক্ষণ সেজদায় ছিলেন, দ্বিতীয় রাকাতে এমনটি করেন যেভাবে প্রথম রাকাতে করেছেন। এরপর তিনি যখন নামাজ শেষ করেন, সূর্য পরিষ্কার ছিল, তিনি মানুষের উদ্দেশ্যে খুতবা দেন, খোদা তালার প্রশংসা ও গুণকীর্তন করেন এবং বলেন সূর্য চন্দ্র খোদা তালার নিদর্শনাবলীর দুটো নিদর্শন, কারো জীবন মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না, অতএব যখন গ্রহণ দেখো খোদা তালার কাছে দোয়া করো, তার মাহাত্ম্য বর্ণনা করো, নামাজ পড়ো, সাদকা দাও। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খোদা তালার কসম, দাস দাসীর ব্যভিচার দেখে কোন ব্যক্তির যতটা আত্মাভিমান জাগে, আল্লাহ তালা তোমাদের এমন কোন ব্যক্তির চেয়ে অনেক বেশি আত্মাভিমান রাখেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ তালার কসম, আমি যা জানি তোমরাও যদি তা অবগত হও তাহলে তোমরা কম হাসবে আর কাঁদবে বেশি। অর্থাৎ আল্লাহ তালা মোমেন কোন ভাবে অন্যায় কাজে লিপ্ত হবে, আল্লাহ তালা এই বিষয়ের প্রতি গভীর আত্মাভিমান রাখেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তালা আমার হৃদয়ে এই ধারণা সঞ্চার করেছেন, এই যে চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে রমজান মাসে, অর্থাৎ মসীহ মওউদ আলাইহিস সালামের আগমনের একটি নিদর্শন ছিল চন্দ্র সূর্য গ্রহণ। এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদীর্ঘ হাদিস রয়েছে। এটি এমন একটি নিদর্শন ছিল যা পূর্বে কোন দাবিকারকের দাবির সমর্থনে প্রকাশিত হয়নি। তিনি বলেন যে চন্দ্র এবং সূর্য গ্রহণ যা রমজান মাসে হয়েছে দুটো ভীতিপ্রদ নিদর্শন, যা এদের সতর্ক করার জন্য প্রকাশিত হয়েছে। যারা শয়তানকে অনুসরণ করে, যারা অন্যায় এবং সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা উভয় নিদর্শনের মাধ্যমে তাদের সতর্ক করেন আর প্রত্যেক এমন ব্যক্তিকে সতর্ক করেন যে কামরা বাসনার অনুসরণ করে, সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যা বলে এবং আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা পাপের ক্ষমা চায় তাহলে তাদের পাপ ক্ষমা করা হবে, তারা খোদার ফজল এবং অনুগ্রহ দেখবে। যদি অবাধ্য হয় তাহলে শাস্তির সময় এসে গেছে। আর এতে তাদের সতর্ক করার উদ্দেশ্য যারা অন্যায়ভাবে বিতণ্ডায় লিপ্ত হয় এবং আল্লাহকে ভয় করে না এমন ব্যক্তির জন্য সতর্কবাণী রয়েছে যে অস্বীকার অবাধ্য হয় এবং অহংকার করে, আল্লাহকে ভয় করে না, তাই খোদাকে ভয় করো আর পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। তোমাদের কি হয়েছে যে তোমরা তাকে ভয় করো না, অথচ ভীতিপ্রদ নিদর্শন প্রকাশিত হয়েছে সহিহ মুসলিম বুখারী থেকে প্রমাণিত, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বোঝানোর জন্য বলেছেন সূর্য চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্গত দুটো নিদর্শন, কোন কারো জীবিত থাকা বা মৃত্যুবরণ করার কারণে এগুলোতে গ্রহণ লাগে না, বরং এগুলো আল্লাহ তাআলার দুটো নিদর্শন। আল্লাহ তাআলা উভয়ের মাধ্যমে নিজ বান্দাদের সতর্ক করেন। অতএব তোমরা যখন তা দেখো কালক্ষেপণ না করে নামাজে রত হও, দেখো কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র গ্রহণ সম্পর্কে সতর্ক করেছেন। হাদিসে এই কথার দিকে ইঙ্গিত রয়েছে যে এই উভয় নিদর্শন পাপাচারীদেরকে সতর্ক করার জন্য, আর তখন প্রকাশিত হয় যখন পৃথিবীতে পাপের আধিক্য দেখা দেয় এবং সৃষ্টির মাঝে পাপাচারিতা ছড়িয়ে যায়, মানুষ অনেক বেশি নোংরা হয়ে যায়। এ কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গ্রহণের সময় অনেক বেশি নেক কর্ম করো এবং কালক্ষেপণ করে নেক কর্ম আরম্ভ করো, যেভাবে বিশুদ্ধ চিত্তে নামাজ, রোজা এবং দোয়া করা, ক্রন্দন, খোদার প্রশংসা, তাকে স্মরণ করা, বিগলিত চিত্তে ক্রন্দন, কিয়াম, রুকু, সেজদা, তওবা, আল্লাহর দিকে ঝুঁকা, ইস্তিগফার, আহাজারি, বিগলিত ক্রন্দন, বিনয়, অনুরূপ ভাবে সাধ্য অনুসারে এহসান, অনুগ্রহ করা, কৃষদাস মুক্ত করা, কারো দায়িত্বের বোঝা হালকা করা, এতিমদের দুঃখ দূর করা, আল্লাহ তাআলার দরবারে বিনয়, এক কথায় এসব কর্মের মাঝে যা হলো নামাজ, বিগলিত চিত্তে ক্রন্দন, দোয়া এবং আহাজারি, এতে যে রহস্য নিহিত রয়েছে তা হলো চন্দ্র সূর্যের গ্রহণ তখন হয় যখন কোন বিপদ আসার থাকে আর যখন কোন সমস্যা বিপতিত হওয়ার যুগ সন্নিকটে থাকে। আকাশে বা স্বর্গে অনিশের এমন কারণ একত্রিত হয়ে যায় যা মানুষের দৃষ্টির আড়ালে শুধু আল্লাহ তালাই জানেন। সুতরাং খোদার করুণা এবং তার হেকমতের দাবি হল কোন সূর্য গ্রহণের সময় মানুষকে সে রীতি শিখানো যা সূর্য গ্রহণের কারণগুলোকে দূরীভূত করতে পারে, অর্থাৎ সূর্য গ্রহণের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলোকে দূরীভূত করা এবং এর তাদের পাপ দূরীভূত করা। অতএব আল্লাহ তাআলা তার নবীর পবিত্র ভাষায় পৃথিবীতে যে পাপ রয়েছে, যারা পাপ করছে তাদের এদিকে মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত এবং পুণ্যের দিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত তাদের। তিনি তার নবীর ভাষায় এইসব রীতি শিখিয়েছেন। তিনি বলেন এতে কোনো সন্দেহ নেই যে পাপ পুণ্যের মাধ্যমে দূরীভূত হয় এবং আর যারা পাপের ক্ষমা চায় তাদের চোখের অস্ত্র অগ্নিকে নির্বাপিত করে। যখন কোন বান্দা নেক কর্ম করে, নেক কাজ করে এবং আল্লাহ তাআলাকে তার মাধ্যমে সন্তুষ্ট করে, তখন সেই নেক কর্ম পাপের বিরুদ্ধে দাঁড়ায় যার উপকরণ হস্তগত হয়েছে। অতএব আল্লাহ তাআলা এই নেক কর্মশীল ব্যক্তিকে সেই পাপ থেকে রক্ষা করেন। এটি খোদার রীতি হল তিনি দোয়ার মাধ্যমে বিপদাপদ দূরীভূত করেন। দোয়া এবং বিপদাপদ কখনো এক স্থানে অবস্থান করে না, কিন্তু দোয়া খোদা তাআলার ইচ্ছাতে পাপ এবং বিপদাপদের বিরুদ্ধে জয়যুক্ত হয়, যা এমন মুখ থেকে নিঃসৃত হয় যারা আল্লাহর দিকে আকৃষ্ট হয়। তাই দোয়াকারীদের জন্য শুভ সংবাদ, যেখানে একটি একমাত্র গ্রহণ এত বিপদাপদের দিকে ইঙ্গিত করে সেখানে সেই যুগের কি অবস্থা হবে যখন উভয় গ্রহণ একত্রিত হয়েছে। তাই আল্লাহকে ভয় করো এবং উদাসীন হয় না। তিনি আরো বলেন যে এই কথা বলা অযথা যে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ সে সমস্ত কারণে হয়ে থাকে যা বই পুস্তকে লেখা আছে, বিজ্ঞানের কথা বলে। তিনি বলেন যে এইসবের সে সকল বিপদাপদের সাথে কি সম্পর্ক যা পাপের কারণে এসে থাকে। তত্ত্বজ্ঞানীদের দৃষ্টিতে এটি স্বীকৃত কথা যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তাকে প্রেমাস্পদদের মাঝে বা প্রত্যাখ্যাতদের মাঝে অন্তর্ভুক্ত করার জন্য। আর আল্লাহ তাআলা বিশ্বের সকল পরিবর্তন মানুষের ভালো মন্দ এবং ক্ষতি এবং উপকারের পরিচায়ক হিসাবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যে পরিবর্তন দেখা যায় তা মানুষের ভালো মন্দ এবং ক্ষতি ও লাভের দিকে ইঙ্গিত করে। আর এর জন্য সারা পৃথিবীকে শুভ সংবাদদাতা বা সতর্ককারীর মতো বানিয়েছেন। প্রত্যেক সেই আজাব যা আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন তা মানুষের পাপ করার পূর্বে বা পাপে সীমা লঙ্ঘনের পূর্বে বা সীমা অতিক্রমের পূর্বে নাজাল হয় না। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর জন্য পৃথিবীতে একটা উপকারণ সৃষ্টি করেছেন, প্রত্যেক দুর্ভাগ এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য ভীতি প্রদান সৃষ্টি করেছেন। আর এটি তাদের জন্য শুভ সংবাদ যারা বিশ্বস্ততার সাথে ঝুঁকে আর স্বচ্ছতার সাথে মনোনীত ব্যক্তিদের মতো সেজদা বনত হয়। এটি পুরনো সুন্নত এবং রীতি যার লক্ষণাবলী প্রথম যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আর পরবর্তী গ্রন্থেও তা এসেছে। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করো এবং অপরাধীদের পথের অনুসরণ করো না। আর কথা সারাংশ হল চন্দ্র এবং সূর্যগ্রহণ দুটো ভীতিপ্রদ নিদর্শন, এই উভয়টি যখন সমবেত হয় তখন আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ সতর্কবাণী স্বরূপ এটি। আর এটি এই কথার দিকে ইঙ্গিত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জালেম এবং অত্যাচারীদের জন্য অচিরেই শাস্তি আসতে যাচ্ছে। আর তা সত্ত্বেও এর আরেকটি বৈশিষ্ট্য হল এই উভয়টি যখন কোন যুগে প্রকাশিত হয় আর কোন দেশে যখন এর আবির্ভাব ঘটে তখন সে দেশ যেখানে শুধু সে দেশ ব্যতিরেকে যেখানে মানুষ নির্যাতিত আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, দুর্বল এবং পরাজিতদের শক্তি দেন, যাদের প্রতি করুণা প্রদর্শন করেন, যাদেরকে দুঃখ দেওয়া হয়েছে, কাপে রাখা দেওয়া হয়েছে, অনর্থক তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, তো তাদের সমর্থনের জন্য আকাশ থেকে নিদর্শন নাজিল হয় এবং ঐশী সাহায্য আসে। আল্লাহ তাআলা অস্বীকারকারী এবং শত্রুদেরকে লাঞ্ছিত করেন এবং সত্যিকার সিদ্ধান্ত দেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তদাতা বা বিচারক। একবার হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগেই 1907 সনে সূর্যগ্রহণ লাগে। তখন হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ান আর যে খুতবা ছিল তা ছিল তত্ত্ব সমৃদ্ধ। তাই তার কিছু অংশ বা এর সারাংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলেন দুটো বিধান বা দুটো কারখানায় কাজ করছে, দৈহিক এবং আধ্যাত্মিক। প্রথমে নিজেদের অবস্থা খতিয়ে দেখো, হৃদয় থেকে কোথাও উদ্ভূত হয়, হাত এটি মেনে চলে যার মাধ্যমে রু এবং দেহের সম্পর্ক কি তা স্পষ্ট হয়। দৈহিক অবস্থার কথা বলছেন, হৃদয় যে ধারণা জাগে তখন কর্মের দিকে কর্মের জন্য প্রেরণা সৃষ্টি হয় দৈহিকভাবে। দেহ এবং আত্মা সম্পর্কের মাধ্যমে স্পষ্ট হয়। তিনি বলেন দুঃখ আনন্দ এক আধ্যাত্মিক অবস্থার নাম, কিন্তু এর ছাপ চেহারাতে প্রকাশ পায়। কারোর প্রতি যদি ভালোবাসা থাকে, চলাফেরা উঠা বসা বা চালচলনের মাধ্যমে প্রভাব স্পষ্ট হয়ে যায়। নবী আলাইহিমুসসালাম বা নবীরা এই বিষয়টিকে বেশ কয়েক ভাবে বর্ণনা করেছেন। দৃষ্টান্ত স্বরূপ হুদাইবিয়ায় যখন সোহেল আসে, মহানবী সাল্লাম বলেন যে সাহাল আল আমর, এখন এই বিষয়ের সহজে সিদ্ধান্ত হয়ে যাবে। অর্থাৎ সোহেল এক ব্যক্তির নাম, সে যখন আসলো রসুল্লাহর এই অর্থ করলেন যখন বিষয় সহজ হয়ে যাবে, সহজে বিষয়ের সমাধান হয়ে যাবে। দৃষ্টান্ত তিনি দিচ্ছেন, তিনি বলেন দেখো দৈহিক কথা ছিল, ফলাফল বেরিয়েছে আধ্যাত্মিক। অনুরূপ ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রতি কিছুটা মনোযোগ নিবদ্ধ করো। শৌচাগারে প্রবেশের সময়ের জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে আল্লাহ আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, অর্থাৎ যেভাবে দৈহিক মল বের করেছে, অনুরূপ ভাবে আধ্যাত্মিক অপবিত্রতা বের করার তৌফিক দাও। শৌচাগারের কাছে শোয়ার পরেই দোয়া করা উচিত যে গোফরানাকা, এতে এদিকে ইঙ্গিত রয়েছে যে পাপের নোংরামে যখন মানুষ এড়িয়ে চলে, অনুরূপ আধ্যাত্মিক প্রশান্তি পায়। অনুরূপ নামাজ, রোজা, হজ, যাকাত এসব ক্ষেত্রে দৈহিক কার্যক্রমের পাশাপাশি আধ্যাত্মিকতার প্রতি দৃষ্টি রাখা হয়েছে। নির্বোধ এটি নিয়ে আপত্তি করে, যেমন উজু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার নাম। একই সাথে দোয়া শিখানো হয়েছে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিনা ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, যেভাবে আমি দৈহিক পবিত্রতা অর্জন করেছি আত্মিক পবিত্রতাও দান করো। এরপর কেবলামুখী হয়ে নামাজ পড়ার ভিতরে শিক্ষা রয়েছে যে আমি আল্লাহর জন্য সারা পৃথিবীকে আমার পিছনে ফেলে দিচ্ছি, অর্থাৎ আল্লাহর প্রতি ফিরে আসছি, পৃথিবীকে পৃষ্ঠ প্রদর্শন করছি। এই শিক্ষাই রুকু এবং সেজদায় রয়েছে। হৃদয়ে খোদা তালার জন্য যে সম্মান রয়েছে তা দৈহিক অঙ্গের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। যাকাত আধ্যাত্মিক বাদশার সামনে একটা উপহার, প্রাণ এবং সম্পদ উৎস করার একটি প্রমাণ, যেভাবে জাগতিক বাদশার জন্য করা হয়। হজের আচার অনুষ্ঠান বোঝার জন্য এই দৃষ্টান্ত সামনে রাখা উচিত। যেভাবে কোন প্রেমিক যদি শুনে যে আমার প্রেমাস্পদ কে অমুক স্থানে কেউ দেখেছে, তখন সে পোশাকের প্রতি ভ্রক্ষেপহীন হয়ে উম্মাদের মতো ছুটে, একইভাবে অনাদি অনন্ত প্রেমাস্পদের দরবারে উপস্থিত হওয়ার একটি শিক্ষা এটি। কিন্তু দৈহিক শিক্ষার পাশাপাশি এক আধ্যাত্মিক শিক্ষাও আবশ্যক। এটিকে বোঝার জন্য অনেক নির্বোধ এই প্রশ্ন নিয়ে অনেক বিতর্ক করেছে যে বৃত্তি বা অঙ্গ কোনটি, হৃদয় নাকি মন মস্তিষ্ক, অর্থাৎ সব অর্ডার কোথেকে যায়, মন মস্তিষ্ক থেকে নাকি হৃদয় থেকে। তিনি বলেন আসল সিদ্ধান্তের বিষয় হলো দৈহিক ভাবে কেন্দ্র হলো ও মস্তিষ্ক। দেহের যতটুকু সম্পর্ক আছে সব সিদ্ধান্ত দেয়া হয় মস্তিষ্ক থেকে, কেননা সকল ইন্দ্রিয়ের সম্পর্ক মস্তিষ্কের সাথে। আধ্যাত্মিক অর্থে কেন্দ্র হলো হৃদয়। আধ্যাত্মিক প্রথমে যেখানে প্রভাব পড়ে তা হল হৃদয়। নবীরা যেহেতু আধ্যাত্মিকতার প্রতি দৃষ্টি রাখেন, তাই তারা বাহ্যিক দৃশ্য থেকে আধ্যাত্মিক দৃশ্যের দিকে দৃষ্টি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিরাজ মুনির আখ্যায়িত করেছেন। তিনি সিরাজ মুনির বা প্রদীপ্ত সূর্য কেনই হবেন না, কেননা তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা জাল ফাওকে নূরান ওয়া শিমালি নূরান ওয়া জাল্লি নূরান। এটি এক দীর্ঘ দোয়া, অর্থাৎ যখন সত্যিকার সূর্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে জাগতিক সূর্যে গ্রহণ লেগেছে, অর্থাৎ এমন কিছু কারণ দেখা দিয়েছে যার ফলে সূর্যের আলো থেকে পৃথিবীবাসী লাভবান হতে পারছে না, এই দৃশ্য দেখে তার হৃদয় বেকুল হয়ে যায় যে কোথাও আমার কল্যাণ রাজি পৌঁছার পথে এমন কোন আসমানি প্রতিবন্ধকতা নেই তো। তাই তিনি ততক্ষণ সৎকার দোয়া ইস্তেগফার এবং নামাজ পরিত্যাগ করেন যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি পৃথিবীতে আসা না আরম্ভ হয়েছে। সব মোমেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আনুগত্যে গুরুত্বপূর্ণ কথা এটি শোনার সাথে সম্পর্ক রাখে। সকল মোমেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নিরিখে এক ধরনের জ্যোতি নিজের মাঝে রাখে, যেভাবে পিতপুত্রের মাঝে পিতার জ্যোতি থেকে থাকে। আর এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক পুত্র নেই কিন্তু আধ্যাত্মিক পুত্র অগণিত রয়েছে। তাই প্রত্যেক মোমেন এমন দৃশ্য দেখে ভয় পায় এবং ভীত হওয়া উচিত যে কোথাও এমন কারণ না সামনে এসেছে যার ফলে আমাদের আলো অন্যদের আলোকিত করা ছেড়ে দিতে পারে। তাই তারা সেই মাধ্যমকে ব্যবহার করে যার সমস্যা দূরীভূত করার জন্য কাজে আসে, যেমন সাদকা খায়রাত করে, ইস্তেগফার করে, নামাজে দাঁড়িয়ে যায়, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সমস্যার সময় নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। অবশেষে খোদার রহমতের সমুদ্রে এক ধরনের উচ্ছ্বাস পরিলক্ষিত হয়, যেভাবে সেখানে গ্রহ উপগ্রহের স্থান পরিবর্তনের ফলশ্রুতিতে সূর্যের আলো রীতিমতো পৃথিবীতে আসা আরম্ভ হয়। অনুরূপভাবে দোয়া এবং ইস্তেগফারের মাধ্যমে মুমিনের আধ্যাত্মিক কল্যাণ পৌঁছার পথে যে বাধা থাকে তা দূরীভূত হয়। কাছে কালি লাগিয়ে বা খালি চোখে তামাশা স্বরূপ নিজের চোখকে ক্ষতি করার জন্য সেই দৃশ্য দেখা মুমিনকে সাজে না। তোমরা সিরাজ মানে সমুদ্র সূর্যের পুত্র, তাই নিজেদের জ্যোতিতে অন্যদের আলোকিত করার জন্য সকল যথাযথ মাধ্যম ব্যবহার করো। কাছে কালি লাগিয়ে মানুষ গ্রহণ দেখত, পুরনো যুগে বিশেষ ব্যবস্থা ছিল না। তিনি বলেন যে এটি এগুলো তামাশা আর এটি মোমেনকে সাজে না। আজকালও এখানে আমরা সংবাদ শুনেছি যে সূর্যগ্রহণ সবচেয়ে পরিষ্কার ভাবে দেখা গেছে স্কটল্যান্ডে, দেখা যাবে স্কটল্যান্ডে। তাই অগণিত মানুষ সেখানে গিয়েছে, সব হোটেল বুক হয়ে গেছে দৃশ্য দেখার জন্য। এই দুনিয়ার লোকদের জন্য এটি একটি তামাশা, কিন্তু মোমেনের জন্য দোয়া ইস্তেগফারের প্রতি মনোযোগ দেওয়ার কারণ হয়ে থাকে গ্রহণ। তাই আহমদীদেরকে এইদিকে সবসময় দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। শেষের দিকে হাদিসের কিছু দোয়া আপনাদের সামনে পাঠ করে শোনাবো। এমন পরিস্থিতিকে সামনে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে, তোমার ক্রোধ থেকে, তোমার ক্ষমার মাধ্যমে, তোমার আজাব থেকে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার প্রশংসা আমি গুনে শেষ করতে পারবো না, তুমি তেমনই যেভাবে তুমি নিজে প্রশংসা করেছ। তিনি আরো বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিমাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিয়ে সুখতেকা। হে আল্লাহ, আমি আমার নেয়ামত উঠে যাওয়া থেকে তোমার আশ্রয়ে আসছি, আর তোমার দেয়া মার্জনা বন্ধ হয়ে যাওয়া থেকে তোমার আশ্রয়ে আসছি, তোমার আকস্মিক প্রতিশোধ থেকে আর তোমার সকল প্রকারের অসন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরো একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আমাদেরকে তোমার ক্রোধ এবং আজাবের মাধ্যমে ধ্বংস করো না, বরং এর পূর্বে আমাদের ক্ষমা করে দিও। আরেকটি দোয়া রয়েছে, আমি সুমহান সত্তা আল্লাহর চেহারার আশ্রয়ে আসছি, যে এই সত্তার তুলনায় বড় কিছু নেই। আমি আল্লাহর পবিত্র উক্তির মাধ্যমে তার আশ্রয় প্রার্থনা করছি, যাকে কোনো কেউ লঙ্ঘন করতে পারে না। আউযু বিওয়াজহিল্লাহিল আযীমিল্লাযী লাইসা শাইউন আযমা মিনহু ওয়া বিকালিমাতিল্লাহি তাআমাতিল্লাতি লা ইউজাবিজুহু নাবারুন ওয়া লা ফাজিরুন ওয়া বিআসমাইল্লাহিল হুসনা কুল্লিহা ওমা আলেম তো ওমা মালাম আলাম মিনশারে মা খালাকা ওয়াদারা ওয়াবারা। আমি সুমহান আল্লাহর পবিত্র চেহারার আশ্রয়ে আসছি, যে সত্তার তুলনায় বড় কিছু নেই। আর আল্লাহর উৎকর্ষ উক্তির মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি, যা কোনো নেক এবং পাপি অতিক্রম করতে পারে না। আল্লাহর সকল সুন্দর নামের আশ্রয়ে আসছি, আমি সেগুলো জানি বা না জানি, আর প্রত্যেক সেই অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন, বানিয়েছেন এবং বিস্তৃত করেছেন। এরপরের দোয়া একটি হাদিস আসলে এটি তাওস বর্ণনা করেন যে তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন এই দোয়া করতেন, হে আল্লাহ সকল প্রশংসার যোগ্য, এরপরে তুমি আকাশ এবং পৃথিবী এবং যা কিছু এতে আছে তাকে প্রতিষ্ঠা দানকারী প্রশংসার যোগ্য, একমাত্র তুমি আকাশ এবং পৃথিবীতে যা আছে এর রাজত্ব তোমারই, সব প্রশংসার যোগ্য একমাত্র তুমি আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর নূর এবং যদি তুমি প্রশংসার যোগ্য তুমি তুমি আকাশ এবং পৃথিবীর মালিক অধিপতি প্রশংসার যোগ্য তুমি তুমি সত্য তোমার প্রতিশ্রুতি সত্য তোমার সাথে সাক্ষাৎ সত্য তোমার উক্তি এবং কথা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য সব নবীরা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কিয়ামত আশা ও সত্য। হে আল্লাহ আমি তোমার প্রতি মনোযোগ নিবদ্ধ করছি, তোমার উপর ঈমান আনছি, তোমার উপর নির্ভর করি আর তোমার দিকেই আকৃষ্ট হয়ে তোমার সাহায্যে আমি ঝগড়া করি, তোমার কাছে সিদ্ধান্ত চাই, সুতরাং তুমি আমার পাপ ক্ষমা করো যা ইতোপূর্বে হয়ে গেছে বা যা ভবিষ্যতে হবে, আর আমি যা গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি প্রথম তুমি আর শেষও তুমি, আর তুমি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে খোদার অধিকার প্রদানের তৌফিক দিন আর ইস্তেগফার এবং দোয়ার প্রতি যেন আমরা সদা আমাদের দৃষ্টি থাকে এবং সকল এমন ক্ষতিকর দিক যার সূর্যগ্রহণের সাথে সম্পর্ক রয়েছে সেগুলো থেকে যেন সবসময় আমরা নিরাপদ থাকি। এই খোদবার পর কোনো দোয়া ইত্যাদি হয় না, শুধু খোদবা হয়ে থাকে। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।